ti sorgió, questo sorgió. Bhagavat sorgió, tar akar ache, tini sakar, nirakar non, shudhu ekta arobandhan noy, tar shob ache. আর ভগবানকে যখন লক্ষ্য করা হচ্ছে চিৎসূর্য ভগবান, তখন তো পৃথক জিনিস হচ্ছে। জড়বদ্ধ জীব তার কি ব্যাখ্যা দেবে সেই চিৎসূর্যে? এখানকার যে চন্দ্র সূর্য এদের নিজস্ব আলো নয়, ভগবত রাজ্যে যে চিৎসূর্য আছে কৃষ্ণ সূর্য ছাড়াও, সেই সূর্যের আলোয় এরা আলোকিত, এই জগতে চন্দ্র সূর্য। এই কথাই তো বেদে বেদান্তে উপনিষদে আছে, এটা মানুষ বুঝছে কোথায়? না তত ভাষায় হচ্ছে সূর্য নক, কৃষ্ণ বলছেন অর্জুনকে সখাত গোপনীয় কথাও তার সাথে বলেন, কেন এখানে কষ্ট পাচ্ছ? অর্জুন তো পাঠ প্রে করছেন বাধ্য জীবের, সেই জন্যই কৃষ্ণ বলতে বাধ্য হচ্ছেন, এখানে কেন কষ্ট পাচ্ছ সখা? চলে কোথায় যাব? নিজের বাড়িতে নিজের ঘরে, পরের ঘরে বাস করছো তুমি এখন, বর্তমান নিজের কিছু না, নিজের ঘরে ফিরে চলো। এই জন্যই গৌরী মঠের শিক্ষার মধ্যে আছে ব্যাক টু ঘর অ্যান্ড ব্যাক টু হোম। বাড়িটা কোথায়? আমার ইন্টারনাল হোম। কোথায় সেটা সাধারণভাবে বলবো বৈকুণ্ঠ, আর বিশেষভাবে বলবো গণক বৃন্দাবন। এই হলে আমাদের নিত্য বাসস্থলী, এই কথাই বলা হয়েছে। সেইখানে ফিরে চলো কথাটা আসছে, অর্জুনকে লক্ষ্য করে তত্ত্ব দর্শনটা বলছেন। এখানে কেন কষ্ট পাচ্ছ তুমি? রোগ শোক মায়া মোহ যাওয়া যন্ত্রণা বিপদ আপদ সবকিছু দিয়ে এখানে তৈরি সব এই সংসার, তুমি এখানে কেন আছো? বিচার সময় নষ্ট করছো, চলো। এই হলো কৃষ্ণের উপদেশ, অর্জুনকে লক্ষ্য করে উপদেশ দিচ্ছেন জগৎবাসীকে, বদ্ধ জীবগণকে। অর্জুনকে উপদেশ দেওয়ার কোনো দরকার হয়নি, কেন তুমি তো সকা সক্ষভাব প্রাপ্ত ভগবানের, অন্য কোন চেষ্টা করেন নাই ওই সেবা ছাড়া, ওইটাই তাদের ধ্যান জ্ঞান জব তব সবকিছু সেইভাবে তারা আছেন। সেখানে যে বস্তুর কথা বলছেন তার মান সম্মান প্রতিপত্তি কিরকম, বলা আছে গোবিন্দ স্তবে ব্রহ্মা ব্রহ্মাজি চিন্তাগুলি প্রখর সাধন শুরু চিন্তামণি দিয়ে তৈরি এই জায়গা, চিন্তামণি মনে দেখি আমি যার কাছে যা চাইব তাই পাবো, বৃক্ষগুলো যা আছে কর্ম বৃক্ষ, যে কোনো বৃক্ষের কাছে আমায় কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেমটি দাও দিও প্রতি অনুপর্ণ, এই বর্ণনা রয়েছে সেখানে। চিন্তা আমার দিয়ে সব তৈরি হয়েছে বাড়ি ভদ্রের গুলো, অদ্ভুত ব্যাপার। চিন্তা আমি তখন সাধন শুধু কল্প বৃক্ষ সাধন মানে ওই আশ্রয় ভগবানের যে আবাস নিবাস স্থান নিবাস ভূমি অপ্রাকৃত ভূমি, কল্প বৃক্ষ সেখানে আছে। লক্ষাবৃক্ষে সুসুরভী রবি পারযন্তম, রবি গাদি সব সেবা করছে, সেবা লক্ষ্মী শত সহস্র সম্ভ্রমে সেজ্ঞানম, শত সহস্র লক্ষ্মী সেখানে সসম্ভ্রমে সেবা করছেন। যুগলের যুগলের সেবা করছেন শত সহস্র লক্ষ্মী, তার সেবা করছেন সর্বলক্ষ্মী রাধা এবং গোবিন্দ, এদের সেবা করছেন। সমস্ত লক্ষ্মী লক্ষ্মীত্ব সব রাধা ঠাকুরের মধ্যে আছে। দেবী দতমানা সাক্ষাৎ বস্তু, কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, কৃষ্ণের সব কিছু অপ্রাকৃত গুণ সব কিছু নিয়ে বসে আছেন তিনি, সেই বস্তু রাধিকা। এমন আরাধনা করার লোক আর দ্বিতীয়টি নাই, এই জগতেও নেই পর জগতেও নেই। সব থেকে বেশি আরাধনা করেছেন পরম আরাধ্য বস্তু, তাকে বশীভূত করেছেন সেবার দ্বারা। এই জন্য তার রাধারানীর এক নাম সেবারানী, রাধারানীর এক নাম সেবারানী। কি করে সেবা করতে হয় রাধারানী সেটা খুব ভালো জানেন, সব থেকে ভালো জানেন, কিন্তু তার ভিতরে কোনো অহংকার নাই, তার ভিতরে কোনো পার্সিয়ালিটি নাই। আমি করবো এ কথাটা থাকলেও আরো দশজনকে সুযোগ দিয়েছেন তিনি, দিচ্ছেন, ওটাও তিনি দেখতে চান। আমার কৃষ্ণের সেবা সবাই করুক এ ভাবটা আছে, একজনের অহংকার নেই, একজনের অহংকার ছিল। আর তিনি একটু স্পেশালিটি চেয়েছিলেন রাধার মেয়ে, সেটা নেই। আমি সেবা করব, আমার কৃষ্ণের সেবা আনন্দ জগৎবাসী সবাই করুন, এইটাই তার আকাঙ্ক্ষা। সেই রাধা ঠাকুরানি এত দয়ালু, এত কৃপালু, কৃপাময়ী, ওরকম কৃপা দয়া মনুষ্য হয় না। পরদেবতা, পরাদেবী, পরতত্ত্ব, পরমভজনীয় বস্তু, পরমভজনীয় বস্তু কৃষ্ণ হচ্ছেন পুরুষ, পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম, এসব বিশেষণ আছে। আর রাধা ঠাকুরের ওইরকম বিশেষণ আছে, একই ব্যাপার তো। একটা মানুষ থেকে তার সদ্ভাবনা সদ্গুণগুলো যদি এক্সট্রাক্ট করে নেওয়া হয়, বের করে নেওয়া হয়, তাহলে যে বস্তু রাধা ঠাকুরের সেই বস্তু। পরদেবতা, পরাদেবী, দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী, সমস্ত লক্ষ্মী বলে যা কিছু সৎ তার মধ্যে আছে, তার থেকেই অনন্ত লক্ষ্মীর আবির্ভাব। এখনো পর্যন্ত বৃন্দাবনের বের মনেতে লক্ষ্মী ঠাকুর তপস্যা করছেন, কৃষ্ণের সান্নিধ্য পাবেন বলে কোনদিন পাবেন? কোনদিন না। অথচ তার একটা প্রচেষ্টা ঐশ্বর্য ভাবে ওই সেবা পাওয়া যায় না, শাস্ত্রে সেটা বোঝানো আছে, মাধুর্য মার্গে সেটা পাওয়া যায়। সুতরাং লক্ষ্মীর চেষ্টা সেখানে তপস্যা ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু তার আশা আছে, আকাঙ্ক্ষা আছে। লক্ষ্মী তত্ত্ব যদি বড় বলা হয় তাহলে তার আবার উন্নত ধরনের সেবার আকাঙ্ক্ষা থাকবে কেন? জিনিসটা এমন, তার মানে তার থেকে আরো শুদ্ধ অবস্থা উচ্চ অবস্থা আছে, সেই জন্যই তো কথাটা এসেছে। প্রার্থনা করছেন যখন কালীয় দমন হয়েছে, কালীয় প্রতিনিধন নাগ প্রতিনিধন সব করছে, সব আমাদের স্বামীকে মেরে ফেলবেন আপনি? কৃষ্ণকে বলছে আপনি তো সর্বোপরি মালিক, আমরা কি সব বিধবা হব? আমাদের স্বামীকে মেরে ফেলবেন আপনি? দুষ্টের দমনকারী সৃষ্টের পালনকারী দুটো দিকই তার আছে, দুষ্টের দমন করছেন সাপ্ত ক্রূর খল খল জাতি ক্রূর, তাকে কৃষ্ণ দমিয়ে দিচ্ছেন, সাজা দিচ্ছেন। এই করুণাবার দ্বারা আমার সান্নিধ্য তুমি পেতে পারো না, ওই সান্নিধ্য পেয়েছো সেইটাই বলছেন। কি বলছে এরা? আমাদের এই স্বামীর এমন কি ভাগ্য, এমন কি তপস্যা করেছিল যে সর্বোপরি মালিক তার পাদপদ স্পর্শ পেয়েছে, আর পায়ের চিহ্ন আছে রাখলাম। ভৃগু পরীক্ষা করতে গিয়েছিলেন ভগবানকে, ভৃগুর চোদ্দ মিনিটের ক্ষমতা নেই ভগবানকে পরীক্ষা করার, কিন্তু সে সুযোগটা ভগবান দিয়েছেন, তাকে কৃপা করেছেন। কেন? কারণ তুই তো ফেল করবার ছেলে নয়, সেই তত্ত্বকে পরীক্ষা করতে যাচ্ছেন ভৃগু। একদিকে তার অহংকার দামাল ছেলে পরীক্ষা করতে যাচ্ছে তার চোদ্দ পুরুষের উপরওয়ালাকে, কিন্তু ভগবান মেনে নিয়েছেন। ভীষণ সহ্যগুণ, ভীষণ অ্যাকোমোডেটিং, ভীষণ আপরাইজিং সেই কৃষ্ণ, যে যেমন ভাবে তাকে এ করতে চায় তার সঙ্গে তিনি তেমনই লীলা করেন। নর্মিগণের সঙ্গে ধরেন নর্মায় আমার সঙ্গে আচ্ছা দেখি ঢুকছেন কি বর্ণনা আছে ভাগবতে, কারা কি দেখছে তাকে যেমন ঢুকছেন? মল্লা নাম অশনী, মল্লানের পক্ষে অশনী, অশনী সন্তান কাকে বলে? বজ্র। মৃগ নরবরণ, যেসব রাজারা বসে আছেন বাবা রাজা রাজেশ্বর ঢুকছেন। মল্লান অশনী মৃগ নরবরণ, তারপর বুঝতে হবে মল্লান অশনী মৃগ
নরবরণ
গোপাল প্রবেশ করছেন গোপাল নামে স্বজন, গোপাল গোপীগণের পক্ষে আমাদের আত্মীয় স্বজন। অসতান খেটি বুঝান শাস্তা দুষ্ট বাজন্য বৃন্দ, তারা দেখছে বাবা জম এসেছে আমাদের শাসনকর্তা অসতাঙ্গিতে বুঝাবে শাস্তা। মৃত্যুর ভোজ পথে বিরায় বিদূষণ, ভোজপতি কংস তার কাছে মৃত্যুর স্বরূপ, বিরায় বিদূষণ মানে যোগীগণের পক্ষে বিরাট পুরুষ। এইভাবে তো তারা দেখছে, যার যেমন অধিকার সেই অনুসারে দেখছে। সত্তাং পরম যোগী নাম পরতত্ত্ব প্রবেশ করছেন, যোগীগণ দেখছেন। বৃষ্ণিগণ পরদেবত এটি বৃষ্ণিগণের কাছে তিনি পরদেবতা বিদিত রঙ্গাঙ্গত অগ্রজ অগ্রজ বলবেষ্টনে কৃষ্ণ যখন কংসের রঙ্গালয়ে প্রবেশ করছেন, বিভিন্ন লোক বিভিন্ন অধিকারে সেই ভগবানকেই বিভিন্ন রকমে দেখছে তাদের অধিকার অনুসারে। কথাগুলো তো বলা আছে, তত্ত্বস্তু তো একই, তাকে বিভিন্ন লোক বিভিন্ন রকম দেখে। বহু দূর থেকে যদি একটা পাহাড় দেখা যায়, দেখা যাবে হরাইজন্টাল লাইন, মনে হবে ওই রকম পাহাড়কে। কাছাকাছি গেলে দেখা যাবে অনেক উঁচু, বহু গাছপালা, বহু ঘর বাড়ি, বহু গাছপালা, বহু ফল, বহু রকমের কাঁচা পাকা, সব রকম ধরনের বৈশিষ্ট্য ক্রমশ ক্রমশ দেখা যাচ্ছে। ব্যাখ্যা দিয়েছেন, বুঝিয়েছেন ব্রহ্ম কি, ব্রহ্মার ব্রহ্ম দুই এক নয়। ব্রহ্ম হচ্ছেন ভগবানের অঙ্গকান্তি, তো বহু দূর থেকে ভগবানকে দেখলে ওইরকম দেখা যায়, একটু কাছে এগিয়ে গেলে বৈশিষ্ট্য দেখা যায়। গাছপালা যেহেতু জানার ঘর বাড়ি দুয়ার, ভগবত দর্শন মানে পূর্ণ দর্শন, তার ফুল অ্যাসপেক্ট পরিপূর্ণ অবস্থাটা যখন প্রকাশিত তখন তাকে বলা হচ্ছে ভগবান। সব কিছু নিয়ে তিনি একানন, সব তত্ত্ব নিয়ে তিনি এক। একম এবার দ্বিতীয় অর্থ হল এই, এক আমি বহু হব, তিনি বহু হব না, তিনি বহু আছেন, কিন্তু লীলার ক্ষেত্রে যদি ওটা প্রকাশ করতে চেয়েছেন সেই হিসেবে গোবর্ষ হয়ে সকা হয়ে সব ঢুকেছেন বৃন্দাবরণে, বরাবরই আছেন তিনি, তিনি হয়েছেন এমন না। ভগবান নিরাকার, তিনি সাকার হলেন, কখন না অবতার নিলেন যখন, বাজে কথা ওটা হয় না। অবক্ত ব্যক্তি না বললেন মন্যন্তে মাম অবুদ্ধয়, গীতা বলছেন। কেউ কেউ ভাবছেন আমি অবক্ত ছিলাম, অপ্রকাশিত ছিলাম, ব্যক্তি না বললাম আমি পরে প্রকাশিত হয়েছি, এ থিওরিটাই ভুল। সতত প্রকাশিত তত্ত্ব তিনি সব সময়ের জন্য, আমার দুর্ভাগ্য আমি তাকে দেখতে পাচ্ছি না, বুঝতে পাচ্ছি না। যেমন ভূমিমা তিনি গেলেন জগন্নাথ দর্শন করতে, জগন্নাথ দর্শন হচ্ছে না, তার সঙ্গেই সবাই দর্শন করছেন কিন্তু তিনি পুয়ের মাচা দেখছেন, তার বাড়ির উঠানে যে পুয়ের মাচা সেইটা তিনি দেখছেন, দুর্ভাগ্য। সঙ্গে ভগবান রয়েছেন তাকে দর্শন পাচ্ছেন না তিনি, এরকম দুর্ভাগ্য। তা আমরা এইরকম দুর্ভাগ্য নিয়েই তো বসে আছি, দেখেও দেখি না, শুনেও শুনি না, এমনই অবস্থা আমাদের, কি করবার আছে, করবার নেই তো কিছু। হ্যাঁ, করবার আছে কিছু, আটজন আর কান্নাকাটি অন্তর দিয়ে লোককে দেখানো নয়, লোকে আমাকে খুব বড় সাধু বলবে, বড় ভক্ত বলবে, নামপরায়ণ ঘোষণা বলবে, উনি কম খান, উনি কম ঘুমন, এইসব বাহাদুরি সাধুদের। আমাদের সাধু কারা, তাদের সাধু বলি বদ্ধজি, আমি কাকে সাধু বলি, বুঝল কি জানে যেই তব সাধু জন, সেই তার সঙ্গে তোমারে না চায়, এই জন্য বদ্ধজীবের অবস্থা। যেন কিছু বুঝল কি জানেন, তিনি হলেন বড় সাধু আমাদের কাছে। একটা গাছের পাতা ছিঁড়লেন, ছিঁড়ে শুকে দেখাতে ঘোড়াবের মতো কান্দ, আবার আরেকবার শুকে দেখাতে বিষ্টার মতো কান্দ। এই হলো সাধুর সাধুত্ব, আমরা এই করে সাধু চিনি, সাধু চিনতে যাই। একটা ঘটনা হয়েছিল আমাদেরই, তেত্রিশে দুই ঘোষ মালেনি, হিমালয় থেকে দুজন সাধু এসেছিলেন ওইখানে উঠেছেন, ওইসব দেখাচ্ছে গরিবের মধ্যে। হিন্দুস্থানি লোক হিন্দিতে কথা বলছেন, লেগে গেছে সিএডি লেগে গেছে পিছনে, তিন মিনিট দুই আজ করে নিয়েছে লাগানো। তিনবেলায় শিখেছে তোমরা এখানে কেন ঢুকেছো শহরে, যে আসলে বসে আছে সোনার কড়া করে সব বুঝবার ভাই সব দেখেন তো সব সার্ভিট করে নিল সব চলে বাজার পকড়ে নিল সব নিয়ে নেব হিমালয় ছেড়ে কেন শহরের মধ্যে ঢুকছ, আবার কলকাতা শহর রাজধানী শহর ক্যাপিটাল টাউন ক্যাপিটাল সিটি দিয়ে কি হবে, বাসনপত্র নাই সুজি নাই চিনি নাই অন্য কিছু নাই, তিনখানা তিনটের মতন ইট চাই কি আর পরিষ্কার তিনখানা ইট দেওয়া হয়েছে, তারপরে একটা কড়াই রাখা হয়েছে নতুন কড়াই একটা চাপা দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে আর থাকবো 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 করে উঠেছে না দিয়ে সকলকে হালুয়া খাইয়ে দিল মহল্ল খাইয়ে দিল খেলে খেলো কি খেলো একদিন, এই তো বুঝুন কি হলো, এই সাধারণ মানুষ এই লোকগুলোকে বুঝে দিয়ে সাধু কিছু ইন্দ্র যান জানে সে হলো সাধু, হাত দেখতে পারি না কি দেখুন তো আমি কাজে বাঁচব হাত দেখা সাধু, পাখি নাচিয়ে বেড়ায় উৎপাতে বসে অনেক সাধু, এগুলো হলো সাধু সাধারণ বিচারে যারা ভগবানের উপাসনা করেন তাদের উন্নতি দরকার হয় না, ভগবানের উপরে যারা নির্ভর করেন বিশ্বাস করেন কৃষ্ণ আমায় পালে রাখে যেন সর্বকাল আত্মনিবেদনে ভুজাও জঙ্গাল, তাদের তো ওগুলো নয়, তারা তো সবসময় তার কথা চিত্ত সেই চিন্তাতেই ব্যস্ত, সেখানে সঙ্গে আদান প্রদান কথাবার্তা সেই নিয়েও তো ব্যস্ত, অনেক ঢাল বেল ফুটালেও তাকে এ করা যায় না বাহ্যই জানানো যায় না, আবার আপসেই যখন ওটা মিটে যায় আবার দুজন লোকেরও তার সঙ্গে কথাও বলেন কেমন আছেন তাও বলেন জিজ্ঞাসা করেন, কিন্তু সবসময় তো নয় উচ্চ অবস্থা হয় তাদের, তারা তো রক্ষে জানাতে চান না, তারা তো বর্ণ চরাম পাকা উনাচ, তাদের গায়ে সংসারের পঙ্ক লাগে না, সব এড়িয়ে তারা এই জগতে আছে থাকতে থাকতে পারেন, তারা যদি সাধু সন্ত যদি এই জগতে না থাকতেন জগৎ চক্র চলত না চলত না চলত না, অরে এই কথাই শাস্ত্রে বলা আছে বুঝানো আছে, অরে কৃষ্ণ হয়ে গেল আর তো আর বলবার কিছু নেই, গান ছন্দবন্ধযুক্ত পদ গান হচ্ছে গণরূপী নাট্যম, কোন ভক্ত হেঁটে যাচ্ছেন সেটা নৃত্যভঙ্গিমা, বংশী প্রিয় সখী সেখানে বংশী তাদের কাছে প্রিয় সখী, এই তো সেখানকার ব্যাপার, ক্ষুধা তৃষ্ণা নাই সেখানে, ক্ষুধা টুদা লাগে না, কিন্তু আছে সব, প্রাকৃত কোনো ব্যাপার না। আমাদেরই একজন গুরু ভাই থেকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা আমি তো এখানে এই জগতে, এখানে তো মঠ মন্দিরে বহু সমস্ত সব পায়খানা টাইখানা বাথরুম টাথরুম করে দিলাম, আচ্ছা বৈকুণ্ঠে গিয়ে আমার সেবা কি হবে? ওখানে কি সেবা আছে? গুরুদেব আস্তে আস্তে বললেন এখানে ওই জাতীয় এ নাই, ওইরকম বাথরুম লাগে না ওখানে, ওইরকম বাথরুম লাগে না ওখানে, ওইরকম প্রেডি কাউন্সিল লাগে না। গুরুদেব আস্তে আস্তে বললেন যে চিন্তা আমাদের আছে সেই চিন্তা তো সব জায়গায় আমরা অ্যাপ্লাই করতে চাই, এখানে ওই সেবা নাই। সব সময় সেবা আনন্দে বিভোর, সবাই সবাইয়ের সঙ্গে সবাইয়ের মিলজুল, কারো প্রতি কারো ঈর্ষা নাই, হিংসা নাই, কোনো কিছু নাই, সবাই সেবা করছে। সেই তত্ত্ব বুঝে পড়ছে করে করে
জীবন জীবন প্রকৃতি কবলি ভাবে প্রকাশন সকলমপি হরে সাধনং শুদ্ধ ভক্তিং সাধ্যং তৎপ্রীতি মেবেত্তু সাধনং শুদ্ধ ভক্তিং তৎপ্রীতি মেবেত্তু সাধ্যং
আমনায় বলছেন। আচ্ছা তাহলে প্রথমে আমনায় মানে কি?
পরম্পরা।
আমনায় মানে পরম্পরা, গুরু পরম্পরা, তাই তো? আমনায় ব্যাখ্যাটা কি আছে শাস্ত্রে, ব্যাখ্যা কি আছে আমনায় কাকে বলে? আমনায় শ্রুত সাক্ষাৎ ব্রহ্ম বিদ্যেতি বিশ্রুত গুরু পরম্পরা প্রাপ্তং বিশ্বকর্তুরি ব্রহ্মণ, এই আছে তো? তাহলে আমনায় মানে শ্রুতি, বেদ, আর তার ভিতরে বলছেন ব্রহ্মবিদ্যা একটা কথা, সেটা এসেছে পরম্পরাক্রমে। আমনায় মানে ব্রহ্মবিদ্যা, গুরু পরম্পরা ক্রমে সেটা এসেছে, গুরু পরম্পরা প্রাপ্ত। বিশ্বকর্তুর হি ব্রহ্মণ, বিশ্বকর্তা ব্রহ্মা, তার থেকে এসেছে। ব্রহ্মাজি পেলেন কোথা থেকে? ব্রহ্মাজি সেই ব্রহ্মবিদ্যা কোথা থেকে পেলেন?
কৃষ্ণের থেকে পেয়েছেন।
কৃষ্ণ থেকে পেয়েছেন। কিভাবে পেয়েছিলেন? কৃষ্ণ থেকে যদি পেয়েছিলেন কিভাবে পেয়েছিলেন? কোন অবস্থাতে পেয়েছিলেন? আর কতকাল তিনি সেই পদ্মের নালের মধ্যে যাতায়াত করেছিলেন? কত কোটি বছর? আর কখন বুঝেছিলেন তিনি যে আমার উৎপত্তি স্থলকে এগুলো তো বর্ণনা আছে ভাগবতে। তপত তপত বলে একটা দৈববাণী হয়েছিল, তিনি বুঝলেন যে আমাকে তপস্যা করতে বলছেন। তিনি ব্রহ্মবিদ্যা পেয়েছেন ভগবানের কাছ থেকে, সেই জন্য ব্রহ্মা দেবানাং প্রথম এই শ্লোকটা পড়েছ। ব্রহ্মা দেবানাং প্রথম বিশ্বস্য কর্তা ভুবনস্য কর্তা সব্রহ্ম বিদ্যা সর্ব বিদ্যা প্রতিষ্ঠাম অথর্বায় জ্যেষ্ঠপুত্রায় প্রাহ। এই শ্লোকটা পাওয়া গেছে। অথর্বণকে তিনি উপদেশ করছেন ব্রহ্মা। আবার অথর্বণ বোধ হয় দীক্ষার রেটে মোটামুটি বড় ছেলে, আর সব থেকে কনিষ্ঠ পুত্র পিপলাদ, উপনিষদে বলা আছে। সেই কনিষ্ঠ পুত্র পিপলাদ তিনিও তত্ত্ব জিজ্ঞাসা করছেন ব্রহ্মাজির কাছে। তার আগ্রহ ছিল গৌরাঙ্গ মহাপ্রভু কোথা থেকে গেলেন, এই প্রশ্ন ছিল তার। কলির পাপাচ্ছন্ন প্রজা, এরা কিভাবে মুক্তি লাভ করবে, এরা কিভাবে কৃষ্ণ ভক্তি লাভ করবে? অথ পিপলাদ সমিত পানির ভগবন্তম প্রশ্ন করছেন। ভগবান কলৌ পাপাচ্ছন্ন প্রজা কথম উচ্চারণীতি উপনিষদের মধ্যে আছে। নিজের পিতাকেই বলছেন, পিতাই গুরু। সেখানে কলির পাপাচ্ছন্ন প্রজা কি করে মুক্তি লাভ করবে জিজ্ঞাসা করেছেন। ব্রহ্মাজি বলছেন, রহস্যতে বদিচ্ছি আমি, এ বিষয়ে যে রহস্য আছে আমি বলছি তোমাকে। জন্মবিতীরে নবদ্বীপে গোলোকাক্ষ ধামনি গোবিন্দ দিবুজ গৌর সর্বাত্মা মহাপুরুষ একটা শব্দ বাদ গেল, মহাযোগী তাদের শ্লোকা ভবন্তী একটা কিছু বাদ গেছে। তিনি বলে দিচ্ছেন সেই রকম তাদের ব্যাপারটা এর ভিতরে আছে। ব্রহ্মবিদ্যা এটা আসছে উপর থেকে, সেই গুরু পরম্পরাটাই আমাদের কীর্তন করা হয়। সংস্কৃতটা মনে আছে, মুখস্থ আছে?
ভালো নাই
না, ওটা আজকাল মুখস্থ করানো হয় না, আমাদের টাইমে তো মুখস্থ করানো হয়েছিল। আমরা তো মুখস্থ করেছিলাম, কীর্তন করতাম। তোমরা কেন করছো না? শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি বাদরায়ণ সঙ্গকান শ্রীমধ্য শ্রীপদ্মনাভ শ্রীমন্দ্রী মাধবন, এইরকম তাহলে কৃষ্ণ থেকে কে এলেন? ব্রহ্মা এলেন, তারপরে দেবর্ষি এলেন, তারপরে বাদরায়ণ ঋষি এলেন, তারপরে মধ্য এলেন শ্রীমধ্যাচার্য, তারপরে পদ্মনাভ, এরকম করে বর্ণনা করে যাচ্ছেন। তাহলে ওই ব্রহ্মবিদ্যা গুরু পরম্পরাক্রমে এসেছে, তার একটা লাইন আছে, সেই অনুসারে খাপ ছাড়া নয়, ফরফর ফরফর এইরকমই লাইন আছে, সেই অনুসারে এসেছে। ইনি ওকে বললেন, ইনি তাকে বললেন, এইরকম একে বলে আমনায়ক। এখন কথা হচ্ছে সেই আমনায়ক কি জানাচ্ছেন আমাদের, সেই ব্রহ্মবিদ্যা কিভাবে জানাচ্ছেন? পূর্বাপর সংগতি আছে, খাপ ছাড়া নয়, অসম্বদ্ধ প্রলাপোক্তি নয়, সম্পর্কযুক্ত প্রত্যেকটি কথা। শব্দ বিন্যাসে অনেক সময় মনে হয় যে এটা মিল হচ্ছে না, কিন্তু তা নয়, তত্ত্ব সিদ্ধান্তের মিল আছে। কি বলছেন তত্ত্ব দর্শনটা? এই তত্ত্ব দর্শনটা যদি আমরা না জানি, না শিখি, না বুঝি, তাহলে আমাদের হরিনাম হবে না, হয় না। বললে এইরকম কথা বলে, হ্যাঁ, কে ভগবান? ভগবান যখন আছেন তখন ভগবতীও আছেন তার সঙ্গে সঙ্গে, না? এই দুনিয়াদারির ভগবতী নন, ভগবানের নিজস্ব ভগবতী। মানে কে? রাধা ঠাকুরানী। তো সেটাও বুঝতে হবে আমাকে, তা নাহলে তো সাবৃতা হয়ে যায়। কে ভগবান, কে ভগবতী, রাধা ঠাকুরানী, কে তার একান্ত ভক্ত, বৈষ্ণব, গুরু বৈষ্ণব, এই সব তত্ত্বটাই তো আমাকে জানতে হয় পাশাপাশি। না জেনে নাম করলে তো আমি ফল হয় না, আছে তো লেখা। মন্ত্র জপ করি কিন্তু মন্ত্রের মানে জানি না। আমি কার কাছে প্রার্থনা করছি, কার কাছে কি প্রার্থনা করছি, সে তত্ত্ববস্তু কে? আমরা যে মন্ত্রগুলো, যে গায়ত্রী মন্ত্র যেগুলো জপ করি, সেগুলোর তো প্রত্যেকটা তো অর্থ আছে, উদ্দেশ্যটা একই, কিন্তু বিভিন্ন তত্ত্বের কাছে আমরা প্রার্থনা রাখি। এই বিভিন্ন তত্ত্ব বলতে গেলে সংক্ষেপত দুই রকম, এক হলেন আশ্রয় বিগ্রহ গুরু বৈষ্ণব, আর এক হলেন বিষয় বিগ্রহ। এ কথা বলা আছে শাস্ত্রে। সেবা শিক্ষা যারা দেন তারা হলেন আশ্রয় বিগ্রহ গুরুতত্ত্ব। তা তো ভগবানও তো অনেক সময় শিক্ষা দিয়েছেন, শাস্ত্রে বলা আছে। তাহলে ভগবানকেও তো তাহলে গুরু বলা চলে? হ্যাঁ চলে, আছে বলা আছে, জগৎগুরু ভগবান। ঠিক সেই রকম ধরনের শ্লোকের মধ্যেও আছে, দশম স্কন্ধের যে এ করছেন, টিকা করছেন শ্রীধর স্বামী, তিনি প্রণাম করছেন কৃষ্ণকে, কৃষ্ণ বন্দে জগৎগুরুম, আমি জগৎগুরু কৃষ্ণকে প্রণাম করি। দশমে দশমং লক্ষ্মণ আশ্রিতাশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণাক্ষং পরং তত্ত্বং জগদ্ধাম নামামি তত্। এই বলে প্রণাম করছেন সেই স্বয়ং রূপ কৃষ্ণ। তিনিও কখনো কখনো জগতে আসছেন, প্রয়োজনে এসে গুরুর কার্য করছেন, রয়েছে বলা। একখানা গ্রন্থ আছে রূপ গোস্বামীর, গ্রন্থের নাম হলো লঘু ভাগবতামৃতম। তার ভিতরে এক জায়গায় বলা আছে, অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ড অফিসার সব সেই অনুসারে, তথাপি তার মধ্যেই যখনও কোনো ব্রহ্মাণ্ডে কোনো ব্রহ্মার অভাব হয়েছে, ভগবান নিজেই সেখানে বসে গেলেন। ও অনন্ত মূর্তিতে ভগবান সেখানে বসে গেলেন, ওই ব্রহ্মার কাজটা করছেন তিনি। তখন যে ব্রহ্মা, তিনি কে? বিষয় বিগ্রহ ব্রহ্মা, ব্রহ্মার কাজ করছেন। কিন্তু ব্রহ্মার কাজটা কি? আশ্রয় বিগ্রহের কাজ। কিন্তু সে সময় অফিসার ওখানে কম আছে বলে স্বয়ং ভগবান গিয়ে বসে গেছেন ব্রহ্মার কাজে। এই বিচারগুলো আছে, বিভিন্ন ক্ষেত্র আছে, এই সংসারেও আছে, কোর্টে হাকিমের অভাব আছে, ভগবান নিজেই বসে গেলেন। সেই পোস্টে পদাধিকারী কাজ করে যাচ্ছেন তিনি, সেই পদাধিকারীকে স্বয়ং উপরওয়ালা, এ কথা আছে বলা। আবার যাদের পরে ভাগ বিভাগ করা আছে এসব দায়িত্ব, তাদের দায়িত্ব একটা আছে, তাদের অবস্থাও নির্ণয় করা আছে শাস্ত্রে। এসব জিনিসগুলো হয়, এই সংসারেও কোনো হাকিমের যদি অভাব হয়, মানুষের থেকে চুনাও করে অধিকারী ব্যক্তিকে সেই পোস্টে বসিয়ে দেওয়া হয়, আছে না? তাকে কি বলা হয়? অনারারি পোস্ট, অনারারি ম্যাজিস্ট্রেট করে বসিয়ে দেওয়া হয় তাকে। এটাও আছে। আবার স্বয়ং ভগবান কোন জায়গায় নিজেই সেই কাজ করছেন, উদাহরণ দেওয়া যায়। যেমন মালিক কর্মচারী দিয়ে দোকান চালান, কিন্তু সবসময় লক্ষ্য রাখেন, কর্মচারী দিয়ে দোকান চালালেও তিনি সবটাই দেখাশোনা করেন, কর্মচারী আসেনি, দুজন চারজন কর্মচারী, দুজন দুজন চারজনই আসেনি অনুপস্থিত, তখন মালিক সেইখানে গিয়ে এই দোকানটা চালাচ্ছেন, বসে আছেন কিন্তু মালিক কাজটা করছেন কর্মচারী। যদি কেউ জানেন যে উনি মালিক, তাকে মালিক বলেই সম্বোধন করবেন, নিশ্চয়ই তাকে কর্মচারী বলবেন না। যদি কেউ না জানে না চেনে, তাহলে তাকে কর্মচারী বলবে, কারণ কর্মচারীর কাজে নিযুক্ত আছেন তিনি। কিন্তু অনেক সময় মালিকও তো কর্মচারীর কাজ করেন, এ করতে হয় কেন? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তা নাহলে জগৎ শিক্ষা পাবে না, সেই কথা গীতার মধ্যে বলা আছে। আমি যদি কর্মাচরণ না করি, তাহলে জগতের লোক শিক্ষা পাবে না, সেই জন্যই আমাকে ওই রকম ধরনের পরিশ্রম স্বীকার করতে হচ্ছে, কৃষ্ণ বলছেন গীতার মধ্যে। কি শ্লোক? উৎসৃদয়ূরিমে লোকা ন কুর্যা কর্ম চেদহম শঙ্করশ্চ চকর্তাসাম উপহন্যামি অপ্রজা। উৎসৃদয়ূরিমে লোকা, এই লোক উচ্ছন্নে যাবে আইন কানুন না জেনে। সুতরাং যে কাজই করবো, তার আগে তার ভালো মন্দটা প্রয়োজন চিন্তা ভাবনা করে আমাদের কাজে অগ্রসর হতে হবে। এইটা হলো কর্মানুষ্ঠান করার আইন নিয়ম। একটা কিছু কাজ করতে গেছি, সেই কাজটাতে কতটা লাভ কতটা লোকসান, এই দুটোই চিন্তা করতে হবে আগে, তারপরে সেই কাজটা আরম্ভ করতে হবে, নিয়ম আছে। কাজ আরম্ভ করলে পরে লাভ লোকসান দুই হয়, এটা জেনে নিতে হবে আগে বাগে। যদি না জেনে নেই আমি, আর হঠাৎ যদি খুব বড় লোকসান হয়ে যায়, তাহলে কি হবে? আটফেল করে মারা যাবো, আমি সহ্য করতে পারবো না সেই লোকসান। এই জন্য গীতা ভাগবতের ভিতরে বুঝানো আছে, কর্মানুষ্ঠান আরম্ভ করবার আগেই ভালো করে জেনে নাও, বুঝে নাও এতে কতটা লাভ কতটা লোকসান। আবার সঙ্গে সঙ্গে এটাও জেনে নিতে হবে, লোকসান যদি কখনো খুব বড় বিরাট লোকসান হয়ে যায়, তাহলে তুমি মুষড়ে পড়ো না, অধৈর্য হয়েও না, মাথা খারাপ করো না, ধৈর্য রাখো, আবার চেষ্টা করো, ঠিক হয়ে যাবে। এটাও সঙ্গে সঙ্গে রাখতে হবে ভিতরে বিচার। এসব কথাগুলো তো সাধন ভজনের ক্ষেত্রে বুঝানো হয়েছে গীতা ভাগবতে। কি বললেন? আমনায় বেদ বাক্য কি বলছেন, ব্রহ্মবিদ্যা কি বলছেন আমাদের, এই তত্ত্ব দর্শনগুলো যদি আমরা না জেনে আগে ভাগে তাহলে আমাদের পরিণাম করা হয় না, তাহলে আমাদের সন্ধান নিয়ে করা হয় না, তাহলে আমাদের শাস্ত্রগ্রন্থ আলোচনা করা হয় না, ভক্তি শাস্ত্রগ্রন্থ আলোচনা করা হয় না, তাহলে আমাদের হরিকথা শোনায় অধিকার হয় না। এগুলো যদি আগে ভাগে না জেনে নেই সেই জন্যই জানতে হয়। কে বললেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। কে বললেন কথাটা?
চৈতন্য চরিতামৃত,
মহাপ্রভুরই কথা ওটা। তত্ত্ব সিদ্ধান্ত কঠিন জিনিস, মাথায় ঢুকে না মশায়। কি ভাগবত পড়েন, কি গীতা পড়েন, কিছু তাহলে কি বুঝব? তার মানে প্রাথমিক শিক্ষাটাও দরকার, ভক্তিশাস্ত্রে প্রবেশের প্রাথমিক শিক্ষাটুকুও দরকার আমাদের প্রথমে। তা নাহলে তো শাস্ত্রগ্রন্থ আলোচনা করতে পারবো না, কোনোটাই বুঝতে পারবো না, আর করে থাকবো। কি বলছেন সেটুকুও বুঝতে হবে। সাধন ভজনের অকক্ষ শিখতে হবে, একটু আলাদা সেটা। সাধন ভজনের অকক্ষ আলাদা বলে হ্যাঁ আলাদা, কিরকম বাস্তব বাচ্চা বাচ্চি কি অকক্ষ শেখানো হয়? সে শুধু বলে, উচ্চারণ করে যায়, মুখস্থ করে যায়, লেখা অভ্যাস করে, কিন্তু এ সম্বন্ধে তার কোনো অভিজ্ঞান নাই, বাস্তব জ্ঞান নাই ওই বাচ্চার। কিন্তু সে যখন বড় হয়, সে যখন উঁচু ক্লাসে পড়ে, স্কুল ছেড়ে কলেজে পড়ে, সে সময় তার ওসব জ্ঞানগুলো ক্রমশ ক্রমশ আসে, প্রথমেই আসে না, সবটা হিসাবের ব্যাপার। আমরাও যে হরিনাম করতে যাচ্ছি, বক্তব্য যাজন করতে যাচ্ছি, সব শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, এই যে সব নবদা ভক্তির কথা আছে, ভক্তব্যের কথা আছে, যেটা প্রহ্লাদ মহারাজ জগৎকে শিক্ষা দিচ্ছেন শ্রীমদ ভাগবতে, কিছু তো জানতেই হয় আগে সে বিষয়ে, তবে তো শুরু করি আমরা। সেখানে বেদবাণী কি বলছেন প্রথম কথাই হলো আগে আমাদের শিক্ষার বিষয় পরিহ পরম। আমায় বেদবাণী বলছেন, ব্রহ্মবিদ্যা বলছেন,